দানিয়েলের পুস্তক নম্বর ২৭
আরেকটি গোপন স্বপ্ন।
নবুখদনেজরের দ্বিতীয় স্বপ্নটি শেষ সময় নির্দেশ করে, যখন দুই শ্রেণীর উপাসকদের ১৭৫৮ ইতাশিলে মোহর খোলা হওয়া জ্ঞান বৃদ্ধি সম্পর্কে আসতে ও অনুসন্ধান করতে আহ্বান জানানো হয়। তারপর দানিয়েলকে বেলতশ্বাস্যার হিসেবেও উল্লেখ করা হয়, ফলে তাকে ঈশ্বরের চুক্তিবদ্ধ জনগণের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয়, কারণ নামের পরিবর্তন ভবিষ্যৎবাণীমূলকভাবে এক চুক্তিগত সম্পর্ককে চিহ্নিত করে। নবুখদনেজর স্বীকার করেছিলেন যে দানিয়েলের মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি আছে এবং দানিয়েলের সঙ্গে তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি ভেবেছিলেন যে কোনো গোপন বিষয়ই দানিয়েলকে বিচলিত করবে না, কিন্তু এই স্বপ্নের গোপন বিষয়টি দানিয়েলকে বিচলিত করেছিল।
হ্যাঁ বেলতেশাজার, মান্ত্রিকদের প্রধান, কারণ আমি জানি যে পবিত্র দেবতাদের আত্মা তোমার মধ্যে আছে এবং কোনো গোপন বিষয় তোমাকে বিচলিত করে না। আমি যে স্বপ্ন দেখেছি তার দর্শনগুলো আমাকে বলো এবং তার ব্যাখ্যাও জানাও। এরকমই ছিল বিছানায় শুয়ে আমার মাথার দর্শন। আমি দেখলাম, দেখো, পৃথিবীর মাঝখানে একটি বৃক্ষ, আর তার উচ্চতা ছিল মহান। গাছটি বেড়ে উঠল এবং শক্তিশালী হল, তার উচ্চতা স্বর্গ পর্যন্ত পৌঁছাল, আর তা পৃথিবীর প্রান্ত প্রান্ত পর্যন্ত দৃশ্যমান ছিল। তার পাতা ছিল সুন্দর, তার ফল ছিল প্রচুর, এবং তাতে সকলের জন্য খাদ্য ছিল। প্রান্তরের পশুরা তার ছায়ায় আশ্রয় নিত, আর আকাশের পাখিরা তার শাখায় বাস করত, এবং সমস্ত প্রাণ তা থেকেই আহার পেত। আমি বিছানায় শুয়ে মাথার দর্শনে দেখলাম, এবং দেখো, একজন প্রহরী, এক পবিত্রজন, স্বর্গ থেকে নেমে এলো। সে উচ্চ স্বরে চিৎকার করে এ কথা বলল, গাছটিকে কেটে ফেল, তার শাখাগুলো ছেঁটে দাও, তার পাতাগুলো ঝেড়ে ফেল, আর তার ফল ছড়িয়ে দাও। তার নিচ থেকে পশুগুলো সরে যাক এবং তার শাখা থেকে পাখিরা সরে যাক, তবে তার মূলের গড়ি মাটিতে রেখে দাও, লোহা ও পিতলের বন্ধনে আবদ্ধ করে, ক্ষেতের কোমল ঘাসের মধ্যে, আর তা স্বর্গের শিশিরে সিক্ত হোক এবং পৃথিবীর ঘাসে পশুদের সঙ্গে তার অংশ থাকুক। তার হৃদয় মানুষের হৃদয় থেকে পরিবর্তিত হোক এবং তাকে পশুর হৃদয় দেওয়া হোক, আর তার ওপর সাতকাল অতিক্রান্ত হোক। এই বিষয়টি প্রহরীদের ফরমান এবং পবিত্রজনদের বাক্যে ঘোষিত দাবি, যেন জীবিতরা জানে যে সর্বোচ্চ যিনি, তিনি মানুষের রাজ্যে শাসন করেন এবং যাকে ইচ্ছা করেন তাকে তা দেন এবং তার ওপর সবচেয়ে তুচ্ছ মানুষকেও প্রতিষ্ঠা করেন। এই স্বপ্ন আমি, রাজা নেবুকদনেজার, দেখেছি। এখন তুমি, হ্যাঁ বেলতেশাজার, তার ব্যাখ্যা ঘোষণা কর, কারণ আমার রাজ্যের সব জ্ঞানী আমাকে তার ব্যাখ্যা জানাতে সক্ষম নয়, কিন্তু তুমি পারো, কারণ পবিত্র দেবতাদের আত্মা তোমার মধ্যে আছে। তখন দানিয়েল, যার নাম ছিল বেলতেশাজার, এক ঘণ্টা স্তম্ভিত হয়ে রইল এবং তার ভাবনা তাকে বিচলিত করছিল। রাজা বললেন, বেলতেশাজার, স্বপ্নটি বা তার ব্যাখ্যাটি তোমাকে বিচলিত না করুক। বেলতেশাজার উত্তর দিয়ে বলল, প্রভু আমার, স্বপ্নটি তাদের জন্য হোক যারা তোমাকে ঘৃণা করে, আর তার ব্যাখ্যাটি তোমার শত্রুদের জন্য। দানিয়েল ৪:৯-১৯।
দানিয়েল স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে ব্যাকুল ছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে ওই ব্যাখ্যাটি নেবুখদনেজরকে ক্ষুব্ধ করতে পারে। কিন্তু নেবুখদনেজর যখন তাকে কথা বলতে উৎসাহ দিলেন, তখন দানিয়েল নেবুখদনেজরকে আসন্ন বিচারের বিষয়ে একটি সতর্ক বার্তা দিলেন। আসন্ন বিচারের এই সতর্ক বার্তাটি ১৬:৮৮ সালে অন্তের সময়ে আগত প্রথম স্বর্গদূতের সতর্ক বার্তার প্রতীক।
তখন দানিয়েল, যার নাম ছিল বেলতশাস, এক ঘণ্টা অবধি স্তম্ভিত হয়ে রইলেন, আর তার চিন্তাগুলি তাকে বিচলিত করল। তখন রাজা বললেন, বেলতশাস্যার, স্বপ্নটি বা তার ব্যাখ্যাটি যেন তোমাকে বিচলিত না করে। বেলতশাস্যার উত্তর দিয়ে বললেন, প্রভু আমার, স্বপ্নটি যেন যারা তোমাকে ঘৃণা করে তাদের বিষয়ে হয়, আর তার ব্যাখ্যাটি তোমার শত্রুদের জন্য হোক। দানিয়েল ৪:১৯।
ড্যানিয়েল এক ঘণ্টা অবধি স্তম্ভিত ছিলেন। ঘণ্টা শব্দটি ড্যানিয়েল পুস্তকে মোট ৫ বার এসেছে এবং পুরাতন নিয়মে অন্য কোথাও এটি পাওয়া যায় না। এখানে এটি সেই সময়কালকে বোঝায় যখন ড্যানিয়েল, যিনি জ্ঞানের বৃদ্ধি বোঝা জ্ঞানীদের প্রতিনিধিত্ব করেন, প্রথম স্বর্গদূতের সতর্ক বার্তা দেওয়ার জন্য প্রস্তুতি নেন, যে স্বর্গদূত ২২ অক্টোবর ১৮২৪ শিল্পে অনুসন্ধানমূলক বিচার শুরুর কথা ঘোষণা করে। স্বপ্নের বিষয়ে ড্যানিয়েলের ব্যাখ্যায় শুধু আসন্ন বিচারের ঘোষণা নয়, নেবুখদনেজরকে পাপ ত্যাগ করার আহ্বানও অন্তর্ভুক্ত আছে, যা প্রথম স্বর্গদূতের চিরস্থায়ী সুসমাচারকে উপস্থাপন করে। এই ঘণ্টা ভবিষ্যৎবাণী মতে সমাপ্তির সময় ১৭৯৮ সালে চিহ্নিত হবে,
যখন প্রথম স্বর্গদূত ইতিহাসে আবির্ভূত হয়। প্রথম স্বর্গদূত 1798 সালে ইতিহাসে আবির্ভূত হয়, যখন উত্তর রাজ্যের বিরুদ্ধে আরোপিত ঈশ্বরের সাতকাল প্রতিশোধের সমাপ্তি ঘটে, যার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব 1023 সালে।
কারণ এগুলো প্রতিশোধের দিন, যাতে যা যা লেখা হয়েছে তা সব পূর্ণ হয়। কিন্তু সেদিন গর্ভবতীদের ও যারা স্তন্যপান করান তাদের জন্য হায়, কারণ দেশে মহাসংকট হবে এবং এই জাতির ওপর ক্রোধ আসবে, আর তারা তরবারির ধার দ্বারা নিহত হবে এবং বন্দী দশায় সব জাতিতে নিয়ে যাওয়া হবে এবং জিরুসালেম অজাতিদের দ্বারা পদদলিত হবে যতক্ষণ না অজাতিদের সময় পূর্ণ হয়। Luke 21:22-24।
ঈশ্বরের প্রতিশোধের যে সময়কাল ইসরায়েলের উত্তর রাজ্যের ওপর নেমে এসেছিল, সেই সময়ে নবুখদনেজ্জরকে পশুর হৃদয় নিয়ে বেঁচে থাকতে হয়েছিল, কারণ নবুখদনেজ্জর ছিলেন উত্তরের রাজা। লুক জিরুসালেমকে পদদলিত করার সমাপ্তি বিন্দু চিহ্নিত করতে গিয়ে সেই একই সময়কালকে বহু বচনে সময়সমূহ, অজাতিদের সময়সমূহ বলে অভিহিত করেছেন।
আর তারা তরবারির ধার দিয়ে নিহত হবে এবং বন্দী করে সমস্ত জাতির মধ্যে নিয়ে যাওয়া হবে এবং অজাতীয়দের দ্বারা জিরুসালেম পদদলিত হবে যতক্ষণ না অজাতীয়দের সময় পূর্ণ হয়। Luke 21:24।
প্রকাশিত বাক্য গ্রন্থে অজাতীয়দের দ্বারা পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করার সময়কালকে সরাসরি 1260 বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ তা মূলত পপীয় নির্যাতনের সময়কালকেই জোর দিয়ে তুলে ধরছিল।
কিন্তু মন্দিরের বাহিরের যে আঙিনা আছে সেটি বাদ দাও এবং সেটি মাপিও না, কারণ সেটি অন্য জাতিদের দেওয়া হয়েছে। আর পবিত্র নগর তারা 42 মাস পর্যন্ত পদদলিত করবে, আর আমি আমার দুই সাক্ষীকে ক্ষমতা দেব এবং তারা শোক বস্ত্রে আবৃত হয়ে 1260 দিন ভবিষ্যৎবাণী করবে। প্রকাশিত বাক্য 11:2-3।
দানিয়েল নেবুকদনেজরকে যে সতর্ক বার্তা দিয়েছিলেন তা আসন্ন বিচারের সতর্কতার প্রতিনিধিত্ব করে। সেই সতর্ক বার্তার আগমন প্রতীকভাবে 1798 সালে চিহ্নিত করা হয়েছে, যখন প্রথম স্বর্গদূত আসন্ন অনুসন্ধানমূলক বিচারের বিষয়ে সতর্ক করতে এসে পৌঁছেছিল। চতুর্থ অধ্যায়ে ঘণ্টা শব্দটির দ্বিতীয় ব্যবহারে নেবুকদনেজরের ওপর ভবিষ্যৎবাণীকৃত বিচারটি ঘটেছিল।
এই সবই রাজা নেবুকদনেজরের ওপর এসে পড়ল।
12 মাসের শেষে তিনি বাবিলের রাজপ্রাসাদে হাঁটছিলেন। রাজা বললেন, এই কি সেই মহান বাবিল নয় যা আমি আমার শক্তির বল দিয়ে রাজ্যের গৃহের জন্য এবং আমার মহিমার সম্মানের জন্য নির্মাণ করেছি? রাজা এই কথা বলতেই স্বর্গ থেকে একটি স্বর নেমে এল, হে রাজা নেবুকদনেজর, তোমার উদ্দেশ্যে এই কথা বলা হচ্ছে। রাজ্য তোমার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে এবং তারা তোমাকে মানুষের মধ্য থেকে তাড়িয়ে দেবে। তোমার বাসস্থান হবে মাঠের পশুদের সঙ্গে। তারা তোমাকে গরুর মতো ঘাস খাওয়াবে এবং সাতকাল তোমার উপর দিয়ে যাবে, যতক্ষণ না তুমি জেনে নাও যে সর্বোচ্চ পরমেশ্বর মানুষের রাজ্যে শাসন করেন এবং তিনি যাকে চান তাকেই তা দেন। সেই একই ঘণ্টাতেই নেবুকদনেজরের ওপর সেই কথা পূর্ণ হল এবং তাকে মানুষের মধ্য থেকে তাড়িয়ে দেওয়া হল। তিনি গরুর মতো ঘাস খেলেন, তার দেহ স্বর্গের শিশিরে ভিজে গেল, যতক্ষণ না তার চুল ঈগলের পালকের মতো বেড়ে উঠল এবং তার নখ পাখির নখরের মতো হয়ে গেল। Daniel 4:28-30।
যে বিচারের পূর্বাভাস দেওয়া হয়েছিল, নেবুকদনেজর যখন নিজের হৃদয়কে অহংকারে উঁচু করলেন ঠিক সেই ঘণ্টায় তা এল। যে তদন্তমূল বিচারের পূর্বাভাস দেওয়া হয়েছিল, ঈশ্বরের তদন্তমূলক বিচারের ঘণ্টা যখন আরম্ভ হল তখনই তা এল।
1844 সালের 22 অক্টোবর ঈশ্বরের বিচারের সময় উপাসকদের দুই শ্রেণী উৎপন্ন করেছিল, যাদের দানিয়েল গ্রন্থের 12 অধ্যায়ে জ্ঞানী ও দুষ্ট হিসেবে উপস্থাপিত করা হয়েছে, আবার 10 কুমারীর দৃষ্টান্তে জ্ঞানী বা মূর্খ হিসেবে চিত্রিত করা হয়েছে, এবং হাবাক্কু গ্রন্থের দ্বিতীয় অধ্যায় বিশ্বাসের দ্বারা ধার্মিক সাব্যস্তদেরূপে বর্ণনা করা হয়েছে, যাদেরকে বৈপরীত্যে রাখা হয়েছে তাদের সঙ্গে, যারা নেবুকদনেজরের বিচার আসার সেই সময়ে তিনি যে চরিত্র প্রদর্শন করেছিলেন ঠিক সেই একই চরিত্র প্রকাশ করেছিল।
দেখ, যে অহংকারে ফুলে ওঠে তার প্রাণ তার মধ্যে সৎ নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি তার বিশ্বাসে বাজবে। Habakkuk 2:4।
তিনটি রেখার প্রতিটির দুটি শ্রেণী প্রকাশিত হয়েছিল যখন 22 অক্টোবর 1884 তারিখে তার বিচারের ঘণ্টা এসে পৌঁছেছিল, যা নেবুকদনেজরের বিচারের ঘণ্টা নির্দেশ করে।
1598-এর প্রথম রোষের সমাপ্তি, যখন পাপাল ক্ষমতার উন্নতি থেমে গিয়েছিল কারণ তাকে একটি মরণঘাতী ক্ষত দেওয়া হয়েছিল।
আর রাজা তার ইচ্ছামতো কাজ করবে এবং সে নিজেকে উচ্চ করবে এবং সব দেবতার ঊর্ধ্বে নিজেকে মহিমান্বিত করবে এবং দেবতাদের ঈশ্বরের বিরুদ্ধে আশ্চর্য কথা বলবে এবং রোষপূর্ণ না হওয়া পর্যন্ত সে সফল হবে, কারণ যা নির্ধারিত হয়েছে তা সম্পন্ন হবে। দানিয়েল 11:43।
1854 সালে শেষ ক্ষোভের সমাপ্তি ঘটে।
তিনি বললেন, দেখ, ক্রোধের অন্তিম সময়ে কি হবে আমি তোমাকে জানাব, কারণ নির্ধারিত সময়ে সমাপ্তি ঘটবে। দানিয়েল 8:19।
দানিয়েলের চতুর্থ অধ্যায়ে ঘণ্টা শব্দটির প্রথম ব্যবহার 1798-কে বোঝায়, যা ছিল ইসরায়েলের উত্তর রাজ্যের বিরুদ্ধে ঈশ্বরের সাত সময়ের ক্রোধের প্রথমটির সমাপ্তি, সময়ের অন্তে প্রথম স্বর্গদূতের বার্তার আগমন এবং দিনগুলির শেষে নেবুকদনেসরের সাত সময়ের সমাপ্তি।
দানিয়েল গ্রন্থের চতুর্থ অধ্যায়ে ঘণ্টা শব্দটির দ্বিতীয় ব্যবহার 1844 সালকে বোঝায়, যা ছিল যিহুদার দক্ষিণ রাজ্যের বিরুদ্ধে সাত বার এর শেষ রোষের সমাপ্তি। এটি ছিল তদন্তমূলক বিচারের সূচনা এবং নেবুকদনেজ্জারের ব্যক্তিগত বিচার।
প্রথম অধ্যায় তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়ার ইতিহাস চিহ্নিত করে এবং 11 আগস্ট 1840-এ প্রথম স্বর্গদূতের বার্তার ক্ষমতাপ্রাপ্তিকে চিহ্নিত করে। চতুর্থ অধ্যায় 1798 সালে সময়ের অন্তে প্রথম স্বর্গদূতের বার্তার আগমনকে উপস্থাপন করে এবং তা প্রথম অধ্যায়ের ওপর রেখে পড়া উচিত। চতুর্থ অধ্যায় প্রথম স্বর্গদূতের বার্তা ও আসন্ন বিচারের সতর্কতাকে গুরুত্ব দেয় এবং 22 অক্টোবর 1844-তে থাকে পড়া এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার আগমনকে চিহ্নিত করে।
একসঙ্গে তারা শুধু অ্যাডভেন্টবাদের সূচনাই নয়, যুক্তরাষ্ট্রের সূচনাও প্রতিনিধিত্ব করে। প্রথম থেকে তৃতীয় অধ্যায়ে অ্যাডভেন্টবাদের শেষ পর্যায়ের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের সমাপ্তি সম্পর্কেও আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায় এবং বেলশাজারের সাক্ষ্য ওই প্রথম তিন অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রথম অধ্যায়টি চতুর্থ অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম স্বর্গদূতের আন্দোলন এবং 1798 সালে শেষকালের সময়ে যখন দানিয়েলের গ্রন্থের সিলমোহর খোলা হয়েছিল সেই সময়ের ইতিহাসকে উপস্থাপন করে। তখন যে বার্তাটি উন্মোচিত হয়েছিল তা উলাই নদীর দর্শনের মাধ্যমে প্রতিকায়িত হয়েছে, যা দানিয়েলের সপ্তম, অষ্টম ও নবম অধ্যায়ে নিহিত জ্ঞানের বৃদ্ধিকে নির্দেশ করে।
রাজা বেলশাসরের রাজত্বের তৃতীয় বছরে প্রথমে যে দর্শন আমাকে দেখা দিয়েছিল, তারপরে আমি দানিয়েল আবার একটি দর্শন দেখলাম। আমি দর্শনে দেখলাম এবং দেখার সময় দেখলাম যে আমি এলাম প্রদেশের শুষনের প্রাসাদে আছি। আবার দর্শনে দেখলাম যে আমি উলাই নদীর তীরে আছি। দানিয়েল 8b।
প্রথম থেকে তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৃতীয় স্বর্গদূতের আন্দোলন এবং 1999 সালে যখন দানিয়েলের গ্রন্থের সিলমোহর খোলা হয়েছিল সেই সময়ের ইতিহাসকে উপস্থাপন করে। তখন যে বার্তা উন্মোচিত হয়েছিল তা হিদ্দেকেল নদীর দর্শনের মাধ্যমে প্রতিকায়িত হয়েছে, যা 10, 11 ও 12 নম্বর অধ্যায়ে অন্তর্ভুক্ত জ্ঞানবৃদ্ধিকে নির্দেশ করে।
প্রথম মাসের 24তম দিনে আমি যখন মহানদীর তীরে ছিলাম, যার নাম হিদ্দেকেল, দানিয়েল 10 দিন।
আমরা নেবুকদনেজ্জার ও বেলশাসরের বংশধারা নিয়ে আমাদের পর্যালোচনা পরবর্তী নিবন্ধে অব্যাহত রাখব।
ঈশ্বরের বাক্য নিয়ে আরও নিবিড় অধ্যয়নের প্রয়োজন রয়েছে, বিশেষত দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থের প্রতি এমন মনোযোগ দেওয়া উচিত যা আমাদের কাজের ইতিহাসে আগে কখনো দেওয়া হয়নি। রোমান ক্ষমতা ও পোপতন্ত্র সম্পর্কে কিছু ক্ষেত্রে হয়তো আমরা কম বলব, কিন্তু ঈশ্বরের আত্মার প্রেরণায় নবী ও প্রেরিতরা যা লিখেছেন আমাদের তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত। পবিত্র আত্মা ভবিষ্যৎবাণী প্রদানে এবং ঘটনাবলীর উপস্থাপনায় বিষয়গুলো এমনভাবে বিন্যস্ত করেছেন যাতে শেখানো হয় যে মানব মাধ্যম যেন দৃষ্টির আড়ালে থাকে, খ্রিস্টে লুকিয়ে থাকে, আর স্বর্গের প্রভু ঈশ্বর ও তার বিধি যেন মহিমান্বিত হন। দানিয়েল গ্রন্থ পড়ুন, সেখানে উপস্থাপিত রাজ্যগুলির ইতিহাস একে একে স্মরণ করুন। রাষ্ট্রনায়ক, পরিষদসমূহ, শক্তিশালী সৈন্যবাহিনী, এসব দেখুন, আর দেখুন কিভাবে ঈশ্বর মানুষের অহংকারকে নত করেছেন এবং মানব মহিমাকে ধুলোয় মিশিয়েছেন। মহান রূপে একমাত্র ঈশ্বরই প্রতিভাত। ভাববাদীর দর্শনে তাকে দেখা যায় এক পরাক্রান্ত শাসককে নামিয়ে আরেকজনকে স্থাপন করতে। তিনি মহাবিশ্বের সম্রাট রূপে প্রকাশিত, তার চিরস্থায়ী রাজ্য স্থাপনে উদ্যত, প্রাচীন দিনের জন, জীবন্ত ঈশ্বর, সমস্ত প্রজ্ঞার উৎস, বর্তমানের শাসক, ভবিষ্যতের উদ্ঘাটক। পড়ুন এবং বুঝুন, নিজের প্রাণকে অহংকারে উঁচু করতে গিয়ে মানুষ কত দরিদ্র, কত ভঙ্গুর, কত স্বল্পায়ু, কত ভ্রান্ত, কত অপরাধী। পবিত্র আত্মা ঈশাইয়ার মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের দিকে, জীবন্ত ঈশ্বরের দিকে মনোযোগের প্রধান বিষয় হিসেবে নির্দেশ করেন, খ্রিস্টে যেভাবে ঈশ্বর প্রকাশিত হয়েছেন সেই ঈশ্বরের দিকে। আমাদের জন্য একটি শিশু জন্মগ্রহণ করেছে, আমাদের জন্য একটি পুত্র দেওয়া হয়েছে, এবং শাসনভার থাকবে তার কাঁধে, এবং তার নাম রাখা হবে আশ্চর্য, পরামর্শদাতা, পরাক্রমশালী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তির রাজকুমার। ঈশাইয়া 9:6। ঈশ্বরের কাছ থেকে সরাসরি দানিয়েল যে প্রকাশ পেয়েছিলেন তা বিশেষভাবে এই শেষ দিনগুলোর জন্য দেওয়া হয়েছিল। সিনারের মহান নদী উলাই ও হিদ্দেকেলের তীরে তিনি যে দর্শনসমূহ দেখেছিলেন সেগুলো এখন পরিপূরণের পথে রয়েছে এবং পূর্বঘোষিত সকল ঘটনাই শীঘ্রই ঘটে যাবে। দানিয়েলের ভবিষ্যৎবাণীসমূহ যখন দেওয়া হয়েছিল তখন ইহুদি জাতির পরিস্থিতি বিবেচনা করুন। ইসরায়েলি ইয়োরা বন্দী দশায় ছিল, তাদের মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল, মন্দির সেবা স্থগিত ছিল, তাদের ধর্ম বলিদান ব্যবস্থার নানা আচার অনুষ্ঠানেই কেন্দ্রীভূত ছিল, তারা বাহ্যিক রূপগুলোকেই সর্বাগ্রে স্থান দিয়েছিল আর তাতে সত্য উপাসনার আত্মা হারিয়ে ফেলেছিল, তাদের উপাসনা পৌত্তলিকতার প্রথা ও আচরণে কলুষিত হয়েছিল এবং বলিদানের আচার অনুষ্ঠান পালনকালে তারা ছায়ার ওপারে সত্তার দিকে দৃষ্টি দেয়নি, তারা মানুষের পাপের জন্য প্রকৃত উৎসর্গ খ্রিস্টকে অনুধাবন করতে পারেনি। প্রভু জনগণকে বন্দিদশায় নিয়ে গেলেন এবং মন্দিরের সেবাও স্থগিত করলেন যাতে তাদের ধর্মের সর্বস্বই বাহ্যিক আচার অনুষ্ঠান হয়ে না ওঠে, তাদের নীতি ও আচরণকে পৌত্তলিকতা থেকে শুদ্ধ করতে হতো। হৃদয়ের উপাসনা পুনরুজ্জীবিত হবার জন্যই আনুষ্ঠানিক সেবা বন্ধ হয়ে গেল, আধ্যাত্মিক দিকটি প্রকাশিত হতে পারে বলেই বাহ্যিক গৌরব সরিয়ে নেওয়া হল। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 16:3-3:34।